eshborerein.org. Porishishtë qe, kristan der gjone nishit dhe mans. Shamasto gjibon të zinis kado hisebe sashtajni. Eish atori sposh haje ote, jekon amra iren u gjane mamb gjatir shuru porikshakori. Adam, protom manush, ekti udan poriqorriar gadz pe etilen. Ki dhoroner ujjan, mul Hebrew pache eti nirdisht të korena, tobe eti ekti faler ujjan qil bole pramanace, ebam probu ishbor idene purbobdike ekti ujjan ropon korlen. Ebam probu ishbor mati teke protiri gad jon malen, ya dashtite sundor ebam khadjor jon bhalo. Adi pustok, 2:15. Amra Adamer pranider namkron, ebam tader dekhashonar bhumika somprokeo pori, কিন্তু শাস্ত্রে কোথাও পরামর্শ দেয় না যে তারাও গাছের মতো খাদ্যর জন্য ভালো ছিল। মানুষের প্রাথমিক খাদ্য এবং ইশবরের পরিকল্পনা। এটি বলা নেই যে মাংস খাওয়া ইশবরের দ্বারা নিষিদ্ধ। যদি তা হত, তবে সমগ্র শাস্ত্রে এটি সম্পর্কে নির্দেশ থাকত। তবে এটি আমাদের বলে এ মাম জাতির খাদ্যে প্রাণীর মাংস ভক্ষণ শুরু থেকে তার অংশ ছিল না। মানুষের প্রাথমিক পর্যায়ে ঈশ্বরের প্রাথমিক বিধান সম্পূর্ণভাবে উদ্ভিদ ভিত্তিক বলে মনে হয়, ফল এবং অন্যান্য ধরনের গাছপালার উপর জোর দেয়। পবিতর এবং অপবিতর প্রাণীর মধ্যে পার্থক্যে নোয়ার সময়ে প্রবর্তিত। যদিও ঈশ্বর অবশেষে মানুষকে প্রাণী হত্যা এবং খাওয়ার অনুমতি দিয়েছিলেন, তবে এ প্রাণীগুলি খাওয়ার জন্য উপযুক্ত এবং এগুলি নেই তাদের মধ্যে স্পষ্ট পার্থক্য স্থাপন করা হয়েছিল। এই পার্থক্য প্রথমে জল প্লাবনের আগে নোয়াকে দেওয়া নির্দেশে ইঙ্গিত করা হয়। প্রতিটি পবিত্র প্রাণীর সাত জোড়া, একটি পুরুষ এবং তার সঙ্গী, এবং প্রতিটি অপবিত্র প্রাণীর এক জোড়া, একটি পুরুষ এবং তার সঙ্গী তোমার সাথে নিয়ে যাও। আদি পুস্তক 7:2। পবিত্র প্রাণীদের সম্পর্কে অন্তর্নিহিত জ্ঞান। ঈশ্বর নোয়াকে পবিত্র এবং অপবিত্র প্রাণীদের মধ্যে কীভাবে পার্থক্য করতে হবে তা ব্যাখ্যা করেনি, তাই এটি পরামর্শ দেয় যে এই জ্ঞান মামজাতির মধ্যে ইতিমধ্যে প্রথিত ছিল, সম্ভবত সৃষ্টির শুরু থেকেই। পবিত্র এবং অপবিত্র প্রাণীদের এই স্বীকৃতি প্রাকৃতিক এবং আধ্যাত্মিক কাঠামোর মাঝে নির্দিষ্ট ভূমিকা বা উদ্দেশ্যের জন্য নির্দিষ্ট প্রাণীদের ঠক করার একটি বিস্তৃত বৃক্ষশৃঙ্খলা এবং উদ্দেশ্য প্রতিফলিত করে। পবিত্র প্রাণীদের প্রাথমিক অর্থ বলিদানের সাথে সম্পর্কিত। আদি পুস্তকের বর্ণায় এখন পর্যন্ত ঘটেছে তার উপর ভিত্তি করে আমরা নিরাপদে ধরে নিতে পারি যে জল প্লাবন পর্যন্ত পবিত্র এবং অপবিত্র প্রাণীদের মধ্যে পার্থক্যে কেবল তাদের বলিদান হিসেবে গ্রহণযোগ্যতার সাথে সম্পর্কিত ছিল। হাবিলের তার পালের প্রথম জাতের উৎসর্গ এই নীতিটি হাইলাইট করে। হিব্রু পাচে তার পালের প্রথমজাত বাক্যটি জন শব্দটি ব্যবহার করে, যা সাধারণত ভেড়া এবং ছাগলের মতো ছোট গৃহপালিত প্রাণীদের বোঝায়। তাই সম্ভবত হাবিল তার পাল থেকে একটি মেষশাবক বা ছোট ছাগল উৎসর্গ করেছিল। আদি পুস্তক 4:3-5। নোয়ার পবিত্র প্রাণীদের বলিদান। একইভাবে এখন নোয়া জাহাজ থেকে বের হলেন, তিনি একটি বেদি তৈরি করলেন এবং পবিত্র প্রাণীদের ব্যবহার করে প্রভুর জন্য হোমবলি উৎসর্গ করলেন। এগুলি জলপ্লাবনের আগে ঈশ্বরের নির্দেশে বিশেষভাবে উল্লেখ করা হয়েছিল। আদিপুস্তক 8:20-7:2। বলিদানের জন্য পবিত্র প্রাণীদের উপর এই প্রাথমিক জোর তাদের উপাসনা এবং চুক্তিগত পবিত্রতায় অন্য ভূমিকার ভিত্তি স্থাপন করে। পবিত্রতা ও অপবিত্রতার হিব্রু শব্দ থাহর এবং থামেই। এই শ্রেণীগুলি বর্জনা করতে যেভাবে হিব্রু শব্দগুলি থাহর এবং থামেই এলোমেলো নেয়, এগুলি পবিত্রতা এবং প্রভুজন পৃথকীকরণের ধারণার সাথে গভীরভাবে সংযুক্ত। থামেই অর্থ অপবিত্র, অশুদ্ধ। এটি আচার, নৈতিক বা শারীরিক অপবিত্রতাকে বোঝায়। প্রায়শই প্রাণী, বস্তু বা ক্রিয়াকলাপের সাথে যুক্ত ইয়া ভক্ষণ বা উপাসনার জন্য নিষিদ্ধ। উদাহরণ, তবুও এগুলি তুমি খাবে না, এগুলি তোমার জন্যে অপবিত্র। লেবীয় পুস্তক 11:4। থাহর অর্থ পবিত্র, শুদ্ধ। এটি প্রাণী, বস্তু বা ব্যক্তিদের বোঝায় ইয়ারা ভক্ষণ, উপাসনা বা আচারিক ক্রিয়াকলাপের জন্য উপযুক্ত। উদাহরণ, তোমাকে পবিত্র এবং সাধারণের মাঝে এবং অপবিত্র এবং পবিত্রের মধ্যে পার্থক্য করতে হবে। লেবিয়া পুস্তক দেশ দেশ। এই শব্দগুলি ঈশ্বরের খাদ্যে আইনের ভিত্তি গঠন করে, যা পরে লেবিয়া পুস্তক ১১ এবং দ্বিতীয় বিবরণ ছাদ্যে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে। এই অধ্যায়গুলি স্পষ্টভাবে পবিত, অর্থাৎ খাওয়ার জন্য অনুমোদিত এবং আবিতর, অর্থাৎ খাওয়া নিষিদ্ধ প্রাণীদের তালিকাভুক্ত করে, নিশ্চিত করে যে ঈশ্বরের লোকেরা পৃথক এবং পবিত্র থাকে। অপবিত্র মাংস খাওয়ার বিরুদ্ধে ঈশ্বরের সতর্কতা। থানাকে জুড়ে ঈশ্বর তার লোকদের তাঁর খাদ্য আইন লঙ্ঘনের জন্য বারবার সতর্ক করেছেন। বেশ কয়েকটি শ্লোক বিশেষভাবে অপবিত্র প্রাণীদের ভক্ষণের নিন্দা করে, জোর দিয়ে বলে এই অনুশীলনটি ঈশ্বরের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দেখায়ছিল। একটি জনগোষ্ঠী যারা আমার মুখের সামনে আমাকে ক্রমাগত উত্তেজিত করে, যারা শুক্রের মাংস খায় এবং যাদের পাত্রে অপিতর মাংসের জল থাকে। ঈশায়া ৫:৩-৪, যারা নিজেদের পবির এবং সুত করে উদ্যানে যায়, যারা শুক্রের মাংস ইঁদুর এবং অনহানিয়ে অপিতর জিনিস খায়, তাদের মধ্যে একজনকে অনুসরণ করে, তারা যাকে অনুসরণ করে তার সাথে একসাথে তাদের শেষ হবে, প্রভু ঘোষণা করেন। ঈশায়া ৬:১৭। এই তিরস্কারগুলি হাইলাইট করে ইয়ে অপবিতর মাংস খাওয়া কেবল একটি খাদ্য সমস্যা ছিল না, বরং একটি নৈতিক এবং আধ্যাত্মিক বর্ধতা ছিল। এই ধরনের খাদ্য ভক্ষণের কাজটি ঈশ্বরের নির্দেশের বিরুদ্ধে অবাধ্যতার সাথে যুক্ত ছিল। স্পষ্টভাবে নিষিদ্ধ অনুশীলনে লিপ্ত হয়ে লোকেরা পবিত্রতা এবং আনুগত্যের প্রতি অবহেলা প্রদর্শন করেছিল। ঈশু এবং অপবিতর মাংস, ঈশুর আগমন, খ্রিস্টধর্মের উত্থান এবং নতুন নিয়মের লেখার সাথে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে, এ ঈশ্বর কি আর তার আইনের প্রতি আনুগত্যের বিষয়ে চিন্তা করেন না, যার মধ্যে অপিতর খাদ্য সম্পর্কে তার নিয়মও রয়েছে। বাস্তবে প্রায় সমগড় খ্রিস্টান বিষ্বব যা চায় তাই খাবে। বাস্তবতা হল পুরাতন নিয়মে এমন কোনো ভবানী নেই যা বলে মাসিহাতর পিতার অপবিত্র মাংসের আইন বা অন্য কোনো আইন বাতিল করবেন, যেমনটি কেউ কেউ যুক্তি দেয়। যিশু স্পষ্টভাবে পিতার আদেশগুলি সব কিছুতে পালন করেছিলেন। এই বিষয়েও যদি যিশু শুক্রের মাংস খেতেন, যেমনটি আমরা জানি, তিনি মাছ এবং মেষশাবক খেয়ে দিলেন, ২৪:১৪-৪৩, ২৬:১৭-৩০। তবে আমাদের কাছে উদাহরণ বরা একটি স্পষ্ট শিক্ষা থাকত, কিন্তু আমরা জানি এটি তা ছিল না। আমাদের কাছে কোনো ইঙ্গিত নেই যে যিশু এবং তোর শিষ্যরা নাবিদের মাধ্যমে ঈশ্বরের দেওয়া এই নির্দেশগুলি লঙ্ঘন করেছিলেন। যুক্তিগুলি খণ্ডন। যিশু সমস্ত খাদ্যকে পবিত্র ঘোষণা করেছিলেন। মার্ক ৭:১-২৩ প্রায়শই প্রমাণ হিসেবে উদ্ধৃত হয় যে যিশু অপবিত্র মাংস সম্পর্কে খাদ্য আইন বাতিল করেছিলেন। তবে পাতির একটি সতর্ক পরীক্ষা প্রকাশ করে যে এই বাক্যা ভিত্তিহীন। সাধারণত ভুলভাবে উদ্ধৃত শ্লোকটি বলে, কারণ খাদ্য তার হৃদয়ে নেই বরং ফেটে যায় এবং বর্জ্য হিসেবে বেরিয়ে যায়। এর মাধ্যমে তিনি সমস্ত খাদ্যকে পবিত্র ঘোষণা করলেন। মার্ক ১১:১৯। ইতোগাপ্ত পবিত্র অপবিত মাংস সম্পর্কে নেয়। প্রথম এবং সর্বরেক সাইবর কিংবা ট্রিকশাপ লেভি পুস্তক ১১ বর্ধ পবিত্র বা অপবিত্র মাংসের সাথে কোনো সম্পর্ক নেই, বরং এটি যিশু এবং ফরিসিদের মধ্যে একটি বিতর্কের উপর কেন্দ্রীভূত, যা খাদ্য আইনের সাথে সম্পর্কিত না, এমন একটি ইহুদি ইতিহাস। ফরিসি এবং শাস্ত্রবিদরা লক্ষ্য করেছিলেন যে যিশুর শিষ্যরা খাওয়ার আগে আচারিক হাত ধোয়া করেনি, যা হিব্রুতে বলা হয় নেথিলাত ইয়াদাইম। এই আচারে একটি আশীর্বাদ সা হাত ধোয়া জড়িত, এবং এটি আজও ইহুদি সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে অর্থোডক্স চেনাশোনায়, পালিত একটি ঐতিহ্যবাহী অনুশীলন। ফরিসিদের উদ্বেগ ছিল ঐতিহ্য নিয়ে ঈশ্বরের আইন নেয়। ফরিসিদের উদ্বেগ ঈশ্বরের খাদ্য আইন সম্পর্কে ছিল না, বরং এই মামতরী ঐতিহ্যের প্রতি আনুতিয়া সম্পর্কে ছিল। তারা শিষ্যদের এই আচার পালন করতে ব্যর্থ হওয়াকে তাদের প্রথার লঙ্ঘন হিসেবে দেখেছিল, এটিকে অপিতরতার সাথে সমান করে। যিশুর প্রতিক্রিয়া হৃদয় বেশি গুরুত্বপূর্ণ। যিশু মার্ক সাতের বেশিরভাগ সময় শিক্ষা দিয়েছেন যে একজন ব্যক্তিকে সত্যিই অপিত করে তা বাইরের অনুশীলন বা হিতি হয় নেই বরং হৃদয়ের অবস্থা। তিনি জোর দিয়েছেন যে আধ্যাত্মিক অপিত্রতা ভেতর থেকে আসে, পাপি চিন্তা এবং ক্রিয়াকলাপ থেকে, আচারিক আচরণ পালনে ব্যর্থ হওয়া থেকে নাই। যখন যিশু ব্যাখ্যা করেন যে খাদ্য একজন ব্যক্তিকে অপিত্র করে না কারণ এটি পাচনতন্ত্রে যায় হাদেয় নেয়, তখন তিনি খাদ্য আইনের কথা বলছেন না বরং আচারিক হাত হইয়ার ইতিহাসের কথা বলছেন। তোর মনোক বাইরের আচারের চেয়ে অভ্যন্তরীণ পবিত্রতার উপর। মার্ক সাতানিশের নিকটবর্তী দৃষ্টিভঙ্গি। মার্ক সাতানিশ প্রায়শই ভুল বোঝায় কারণ বাইবেল প্রকাশ করা পাকে একটি অস্তিত্বহীন প্যারেন্থেটিক জল নোট সন্নিবেশ করেছে যা বলে এর মাধ্যমে তিনি সমস্ত খাদ্যকে পবিত্র ঘোষণা করলেন। গ্রিক বাক্যে বাক্যটি কেবল বলে হতিওক এইস পরে ওয়েতায় আওত এইস্থেন খার্ডিয়ান অল এইস্থেন খৈলিয়ান খাই এইস্তন আফেদ্রন এক পরে ওয়েতায় খাথারিজন ফান্তাত ব্রমাতা যা আক্ষরিকাভাবে অনুবাদ করা হয় কারণ এটি তার হদে নেয় বরং পেটে প্রবেশ করে এবং শৌচাগারে বেরিয়ে আয় সমস্ত খাদ্যকে শুদ্ধ করে। প্রাকৃতিক প্রক্রিয়া আধ্যাত্মিক চাকসা নেয় পোড়া শৌচাগারে বেরিয়ে আয় সমস্ত খাদ্যকে শুদ্ধ করে এবং এর মাধ্যমে তিনি সমস্ত খাদ্যকে পবিত্র ঘোষণা করলেন। হিসেবে অনুবাদ করা ইয়েশবরের আইনের বিরুদ্ধে সাধারণ পাক্ষপাতের সাথে পাঠ্যটিকে মানিয়ে নেওয়ার একটি স্পষ্ট প্রচেষ্টা যা সেমিনারি এবং বাইবেল প্রকাশকদের মধ্যে প্রচলিত। যা বেশি যুক্তিযুক্ত তা হল পুরো বাক্যটি যিশু তৎকালীন দৈনন্দিন ভাষায় খাওয়ার প্রক্রিয়া বর্ণনা করছেন। পাচনতন্ত্র খাদ্য গ্রহণ করে শরীরের প্রয়োজনীয় পুষ্টি এবং উপকারী উপাদান অর্থাৎ পবিত্র অংশ বের করে তারপর বাকিটা বর্জ্য হিসেবে বের করে দেয়। সমস্ত খাদ্যকে শুদ্ধ করা বা পবিত্র করা বাক্যটি সম্ভবত এই প্রাকৃতিক প্রক্রিয়াকে বোঝায় যা উপকারী পুষ্টিকে বর্জ্য থেকে পৃথক করে। এই মিথ্যা যুক্তির উপর সিদ্ধান্ত। মার্ক সাত এক থেকে তেইশ ঈশ্বরের খাদ্য আইন বাতিল করার বিষয়ে নেই বরং মাম ব্যক্তি হব প্রত্যাখ্যান করার বিষয়ে যা বাইরের আচারকে হৃদয়ের বিষয়ের উপরে উন্নীত করে। যিশু শিক্ষা দিয়েছিলেন যে সত্যিকারের অপবিত্রতা ভেতর থেকে আসে, আচারিক হাত ধোয়ার পালনে ব্যর্থ হওয়া থেকে নেয়। যিশু সমস্ত খাদ্যকে পবিত্র ঘোষণা করেছিলেন, দাবিটি পাতিয়ের ভুল বাকিয়া যা ঈশ্বরের চিরন্তন আইনের বিরুদ্ধে পাক্ষপাতে নিহিত। প্রেক্ষাপ্ত এবং মূল ভাষা সতর্কতার সাথে পড়লে এটি স্পষ্ট হয় যে যিশু তৌরাতের শিক্ষা সমর্থন করেছিলেন এবং ঈশ্বরের দেওয়া খাদ্য আইন বাতিল করেননি। মিথ্যা যুক্তি। একটি দর্শনে ঈশ্বর প্রেরিত পিতরকে বলেছিলেন যে আমরা এখন যে কোনো প্রাণীর মাংস খেতে পারি। অনেকে প্রেরিত দেশে পিতরের দর্শনকে প্রমাণ হিসেবে উল্লেখ করে যে ঈশ্বর অপিতর প্রাণীদের সম্পর্কে খাদ্য আইন বাতিল করেছিলেন। তবে দর্শনের প্রেক্ষাপ্ত এবং উদ্দেশ্যের নিকটবর্তী পরীক্ষা প্রকাশ করে যে এটি পবিতর এবং অপিতর মাংস সম্পর্কে আইন উল্টে দেওয়ার সাথে কোনো সম্পর্ক ছিল না, বরং দর্শনটি পিতরকে জেন্টাইলদের ঈশ্বরের লোকদের মধ্যে গ্রহণ করতে শেখানোর উদ্দেশ্যে ছিল, খাদ্য নির্দেশ পরিবর্তন করার জন্য নেয়। পিতরের দর্শন এবং এর উদ্দেশ্যে প্রেরিত দেশে পিতর একটি দর্শন দেখেন এখানে স্বর্গ থেকে একটি চাদর নেমে আসে যাতে সব ধরনের প্রাণী ছিল পবিতর এবং অপিতর উভয়ই হত্যাকর এবং খাও নির্দেশের সাথে। পিতরের তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্পষ্ট, নিশ্চয়ই না প্রভু, আমি কখনো কিছু অপিতর বা সুদ খাইনি। প্রেরিত দুশ্ছাদ। দর্শনের মূল বার্তা মানুষ সম্পর্কে। এই প্রতিক্রিয়া বেশ কয়েকটি কারণে গুরুত্বপূর্ণ। প্রথমত, এটি খাদ্য আইনের প্রতি পিতরের আনুগত্যে প্রতিফলিত করে। এই দর্শনটি যিশুর আরোহণ এবং পেন্টেকস্টি পবিত্র আত্মার নিশনের পরে ঘটে। যদি যিশু তার পরিচর্যার সময় খাদ্য আইন বাতিল করে থাকতেন তবে পিতর যিশুর একজন নিকটবর্তী শিষ তা জানতেন এবং এত তীব্রভাবে আপত্তি করতেন না। পিতরের অপবিত্র প্রাণী খেতে আস্বিকতি প্রমাণ করে এ তিনি এখনও খাদ্য আইন পালন করতেন এবং তা বাতিল হয়েছে বলে কোনো বোঝা ছিল না। পিতরের বাখ্যা দর্শনের প্রকৃত অর্থ। দর্শনটি তিনবার পুনরাবৃত্তি হয়। এর গুরুত্বের উপর জোর দেয়, কিন্তু এর সাথে অর্থ কয়েক শ্লোক পড়ে স্পষ্ট হয়, এখন পিতর কর্নিলিয়াসের একজন জেন্টাইল বাড়িতে যান। পিতর নিজেই দর্শনের অর্থ জাকিয়া করেন। ঈশ্বর আমাকে দেখিয়েছেন, ইয়ে আমার কাউকে অপিতর বা অশুদ্ধ বলা উচিত নয়। প্রেরিত দেশারাস দর্শনটি খাদ্য সম্পর্কে ছিল না, বরং একটি প্রতীকী বার্তা ছিল। ঈশ্বর পবিত্র এবং অপিত্র প্রাণীদের চিত্র ব্যবহার করে পিতরকে শিখিয়েছিলেন যে ইহুদি এবং জেন্টাইলদের মধ্যে বাধাগুলি দূর করা হচ্ছে এবং জেন্টাইলরা এখন ঈশ্বরের চুক্তি সম্প্রদায়ে গহিত হতে পারে। খাদে আইন বাতিল যুক্তির সাথে যুক্তিক অসঙ্গতি। পিতরের দর্শন খাদ্য আইন বাতিল করেছে বলে দাবি করা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উপেক্ষা করে। প্রথমত, পিতরের প্রাথমিক প্রতিরোধ। যদি খাদ্য আইন ইতিমধ্যে বাতিল হয়ে থাকত, তবে পিতরের আপত্তির কোনো অর্থ হতো না। তোর কথাগুলি এই আইনের প্রতি তার অব্যাহত আনুগত্যও প্রতিফলিত করে, এমনকি যিশুর অনুসরণের বছরগুলির পরেও। দ্বিতীয়ত, বাতিলের শাস্ত্রীয় প্রমাণের অভাব। প্রেরিত দোষে পাচে কোথাও স্পষ্টভাবে বলা নেই যে খাদ্য আইন বাতিল হয়েছে। ফোকাস সম্পূর্ণভাবে জেন্টাইলদের অন্তর্ভুক্তির উপর, পবিত্র এবং অপিত্র খাদ্যের পুন সংধায়নের উপর নয়। তৃতীয়ত, দর্শনের প্রতীকিতা। দর্শনের উদ্দেশ্যের প্রেরোগে স্পষ্ট হয়, এখান পিতর বুঝতে পারেন যে ঈশ্বর পাক্ষপাতিত্ব দেখান না, কিন্তু তাকে ভয় করেন এবং ইয়া সঠিকতা করেন, এমন প্রতিটি জাতি থেকে মানুষ গ্রহণ করেন। প্রেরিত 10:36-35, তখন এরই স্পট ইয়ে দর্শনটি পাক্ষপাত ফাঁহার বিষয়ে ছিল। খাদ্য নিয়মের বিষয়ে নেয়। চতুর্থত, ব্যাখ্যা বাইপ্রীতে। যদি দর্শনটি খাদ্য আইন বাতিলের বিষয় হত, তবে এটি প্রেরিতের বিস্তৃত প্রেক্ষাপ্তের সাথে বিরোধিতা করত। এখানে ইহুদি বিশ্বাসী পিতরসা তোরাতের নির্দেশ পালন অব্যাহত রেখেছিল। তদুপরি যদি এটি আক্ষরিকভাবে ব্যাখ্যা করা হয়, তবে দর্শনটি তার প্রতীকী শক্তি হারাবে, কারণ তখন এটি কেবল খাদে অনুশীলন সম্বোধন করবে, জেন্টাইল অন্তর্ভুক্তির আরও গুরুত্বপূর্ণ বাসে নেয়। এই মিথ্যা যুক্তির উপর সিদ্ধান্ত। প্রেরিত দোষে পিতরের দর্শন খাদ্য সম্পর্কে ছিল না, বরং মানুষ সম্পর্কে ছিল। ঈশ্বর পবিত্র এবং অপিত্র প্রাণীদের চিত্র ব্যবহার করে একটি গভীর আধ্যাত্মিক সত্য প্রকাশ করেছিলেন। সুষমাচার সকল জাতির জন্যে এবং জেন্টাইলদের আর অপিতর বা ঈশ্বরের লোকদের থেকে বাদ দেওয়া হিসেবে বিবেচনা করা হবে না। এই দর্শনকে খাদ্য আইনের প্রত্যাহার হিসেবে ব্যাখ্যা করা প্রেক্ষাপট এবং শ্লোকের উদ্দেশ্যে উবেরের এই ভুল বোঝা। লেবিয়ে পুস্তক 11-তে ঈশ্বরের দেওয়া খাদ্য নির্দেশগুলি অপরিবর্তিত থাকে এবং এই দর্শনের ফোকাস কখনো ছিল না। পিতরের নিজের ক্রিয়া এবং বাক্যা এটি নিশ্চিত করে। দর্শনের প্রকৃত বার্তা হল মানুষের মতে বাধা ভাঙা, ঈশ্বরের চিরন্তন আইন পরিবর্তন করা নেয়। মিথ্যা যুক্তি। জেরুজালেম কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল যে জেন্টাইলরা কোনো কিছু খেতে পারে, যতক্ষণ না তা গলা টিপে মারা এবং রক্তের সাথে থাকে। সত জেরুজালেম কাউন্সিল প্রেরিত 15 প্রায়শই ভুলভাবে ব্যাখ্যা করা হয় যে জেন্টাইলদের অ্যাশবোর্ডের বেশিরভাগ আদেশ উপেক্ষা করার অনুমতি দেওয়া হয়েছিল এবং কেবল চারটি মালিক প্রয়োজনীয়তা পালন করতে হবে। তবে নিকটবর্তী পরীক্ষায় প্রকাশ পায় যে এই কাউন্সিল ঈশ্বরের আইন জেন্টাইলদের জন্য বাতিল করার বিষয়ে ছিল না, বরং মেসিওয়ানিক ইহুদি সম্প্রদায়ে তাদের প্রাথমিক অংশগ্রহণ সস করার বিষয়ে ছিল। জেরুজালেম কাউন্সিল কি নিয়েছিল? কাউন্সিলে সম্বোধিত প্রাথমিক প্রশ্নটি ছিল জেন্টাইলদের সুসমাচার শোনার এবং প্রথম মেসিয়ানিক সম্মিলনে অংশগ্রহণের অনুমতি দেওয়ার আগে তাদের পুরো তৌরাতে সুনৎসহ সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার প্রয়োজন কিনা। শতাব্দী ধরে ইহুদি ইতি হয়ে ধরে নিয়েছিল যে জেন্টাইলদের তৌরাতের সম্পূর্ণ পালনকারী হতে হবে, যার মধ্যে সুনত সাব্বাত পালন, খাদ্য আইন এবং অন্যান্য আদেশ গ্রহণের মতো অনুশীলন অন্তর্ভুক্ত ছিল, তবে একজন ইহুদি তাদের সাথে আবাদে মেলামেশা করতে পারত। দেখুন মাথি 10:5-6, ইহন 4:9, প্রেরিত 10:28। কাউন্সিলের সিদ্ধান্ত একটি পরিবর্তন চিহ্নিত করেছিল। স্বীকৃতি দিয়ে এ জেন্টাইলা তাদের বিশ্বাসের যাত্রা শুরু করতে পারে এই সমস্ত আইন অবিলম্বে পালন না করেও। সামঞ্জস্যের জন্য চারটি প্রাথমিক প্রয়োজনীয়তা। কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছিল যে জেন্টাইলরা তাদের এমন আছে তেমনভাবে সম্মিলনের সভায় অংশ নিতে পারে, শর্ত থাকে যে তারা নিম্নলিখিত অনুশীলনগুলি এড়িয়ে চলে। প্রেরিত 15-20। এক, মূর্তি দ্বারা দূষিত খাদ্য, মূর্তির জন্যে উৎসর্গিত খাদ্য ভক্ষণ এড়িয়ে চলা, কারণ মূর্তি পূজা ইহুদি বিশ্বাসীদের জন্যে গভীরভাবে আপত্তিক ছিল। দুই, ইয়েথেন অনৈতিকতা, ইয়েরেন পাপ থেকে বিরত থাকা, ইয়া পিত্তলিক অনুশীলনে সাধারণ ছিল। তিন, গলাটিপে মারা প্রাণীর মাংস, অনুপুক্তভাবে হত্যা করা প্রাণী খাওয়া এড়িয়ে চলা, কারণ এতে রক্ত থাকে, ইয়া ঈশ্বরের খাদ্য আইন দ্বারা নিষিদ্ধ। চার, রক্তভক্ষণ এড়িয়ে চলা, তোরাতে নিষিদ্ধ একটি অনুশীলন। লেবীয় পুস্তক 17:10-12। এই প্রয়োজনীয়তাগুলি জেন্টাইলরা পালন করতে হবে এমন সমস্ত আইনের সংক্ষিপ্ত সার ছিল না, বরং এগুলি মিশ্র ইহুদি জেন্টাইল সম্মিলনে শান্তি এবং ঐক্য নিশ্চিত করার জন্য একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে কাজ করেছিল। এই সিদ্ধান্তের অর্থ কী ছিল না? এই চারটি প্রয়োজনীয়তাই ছিল জেন্টাইলদের ঈশ্বরকে খুশি করতে এবং পরিত্রাণ পেতে পালন করতে হবে এমন একমাত্র আইন বলে দাবি করা এস্তিক। জেন্টাইলরা কী দশটি আদেশ লঙ্ঘন করতে মুক্ত ছিল? তারা কি অন্যদেবতাদের উপাসনা করতে পারত, ঈশ্বরের নাম অকারণে ব্যবহার করতে পারত, চুরি করতে পারত বা হত্যা করতে পারত? অবশ্যই না। এই ধরনের সিদ্ধান্ত শাস্ত্রে ন্যায় প্রয়োগতার জন্যে ঈশ্বরের প্রত্যাশা সম্পর্কে শেখায় তার সাথে বিরোধিতা করবে। একটি শুরু বিন্দু শেষ বিন্দু নেয়। কাউন্সিল জেন্টাইলদের মেসিয়ানিক ইহুদি সম্মিলনে অংশগ্রহণের তাৎক্ষণিক প্রয়োজন সম্বোধন করেছিল। এটি ধরে নেওয়া হয়েছিল যে তারা সামের সাথে জজমান এবং আনুগত্যে বদ্ধি পাবে। প্রেরিত 15:21 স্পষ্টতা প্রদান করে। কাউন্সিলের সিদ্ধান্ত প্রেরিত 15:21 স্পষ্ট হয়, কারণ মসির আইন তোরাত প্রাচীনকাল থেকে প্রতিটি শহরে প্রচারিত হয়েছে এবং প্রতি সাব্বাতে সিনাগে পড়া হয়। এই শ্লোকটি প্রমাণ করে যে জেন্টাইলরা সিনাগে গিয়ে এবং তোরাত শুনে ঈশ্বরের আইন শিখতে থাকবে। কাউন্সিল ঈশ্বরের আদেশ বাতিল করেনি, বরং জেন্টাইলদের তাদের বিশ্বাসের যাত্রা শুরু করার জন্য একটি ব্যবহারিক পদ্ধতি প্রতিষ্ঠা করেছিল তাদের অভিবতনা করে। ঈশুর শিক্ষা থেকে প্রেক্ষাপট। ঈশু নিজে ঈশ্বরের আদেশের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। উদাহরণস্বরূপ মথি 19:17 এবং লুক 11:28 এবং পুরপপ দেশে মথি 5-7 ঈশু হত্যা না করা, ব্যবিচার না করা, প্রতিবেশীকে ভালোবাসা এবং আরও অনেক কিছু সহ ঈশ্বরের আইন পালনের প্রয়োজনীয়তা নিশ্চিত করেছিলেন। এই নীতিগুলি মৌলিক ছিল এবং প্রেরিতরা তা খারিজ করতেন না। এই মিথ্যা যুক্তির উপর সিদ্ধান্ত। জেরুজালেম কাউন্সিল জেন্টাইলদের যে কোনো কিছু খাওয়ার বা ঈশ্বরের আদেশ উপেক্ষা করার ঘোষণা দেয়নি। এটি একটি নির্দেশাংশিয়া সম্বোধন করেছিল। জেন্টাইলরা কীভাবে তোরাতের প্রতিটি দিক অবিলম্বে গ্রহণ না করে মেসিয়ানিক সম্মিলনে অংশগ্রহণ শুরু করতে পারে। চারটি প্রয়োজনীয়তা মিশ্র ইহুদি জেন্টাইল সম্প্রদায়ে সামঞ্জস্যে প্রচারের জন্য জবহরিক পদক্ষেপ ছিল। প্রত্যাশা স্পষ্ট ছিল। জেন্টাইলরা প্রতি সাব্বাতে সিনাগে তোরাতের শিক্ষার মাধ্যমে সামের সাথে ঈশ্বরের আইন সম্পর্কে তাদের বোঝা বাড়াবে। অন্থায় পরামর্শ দেওয়া কাউন্সিলের উদ্দেশ্যকে ভুলভাবে উপস্থাপন করে এবং শাস্ত্রের বিস্তৃত শিক্ষাকে উপেক্ষা করে। মিথিয়া যুক্তি। প্রেরিত ফল শিক্ষা দিয়েছিলেন যে খ্রিস্ট পরিত্রাণের জন্য ঈশ্বরের আইন পালনের প্রয়োজনীয়তা বাতিল করেছেন। অনেক খ্রিস্টান নেতা, যদি না বেশিরভাগ, ভুলভাবে শিক্ষা দেন নিয়ে প্রেরিত ফল ঈশ্বরের আইনের বিরোধিতা করেছিলেন এবং জেন্টাইল ধর্মান্তরিতদের থানার আদেশ উপেক্ষা করতে নির্দেশ দিয়েছিলেন। কেউ কেউ এমনকি পরামর্শ দেন ঈশ্বরের আইন পালন পরিত্রাণ ক্ষেপিপণ করতে পারে। এই ব্যাখ্যা উল্লেখযোগ্য ধর্মতাত্ত্বিক বিভ্রান্তির দিকে নিয়ে গেছে। এই দশটি ভঙ্গি সাথে একমত নন এমন পণ্ডিতর আপলের লেখা নিয়ে বিতর্ক মোকাবিলা করতে কর পরিশ্রম করেছেন। প্রমাণ করার চেষ্টা করে ইয়ে তার শিক্ষা ভুল বোঝা হয়েছে বা আইন এবং পরিত্রাণ সম্পর্কে প্রেক্ষাপ্তের বাইরে নেওয়া হয়েছে। তবে আমাদের মন্ত্রণালয়ে একটি ভিন্ন স্থান ধরে কেন ফলের যাকশা করা ভুল পদ্ধতি। আমরা বিশ্বাস করি এপাল্লের আইন সম্পর্কে অবস্থান ব্যাখ্যা করার জন্য দৃঢ় পথে আওয়া অপ্রয়োজনীয়, এমনকি প্রভুর প্রতি অপমানজনক। এটি করা পেলকে একজন মানুষকে ঈশ্বরের নবীদের সামান বা তার চেয়ে বেশি মর্যাদায় উন্নীত করে, এমনকি ইশু নিজেকেও। পরিবর্তে সঠিক ধর্মতাত্ত্বিক পদ্ধতি হল পরীক্ষা করা ইয়ে ফলের পূর্ববর্তী শাস্ত্র কী ভবিষ্যৎবাণী করেছিল বা সমর্থন করেছিল, যে ইস্যুর পরে কেউ আসবে ঈশ্বরের আইন বাতিল করার বার্তা শিক্ষা দিতে। যদি এমন একটি গুরুত্বপূর্ণ ভাববাণী থাকত, তবে আমাদের কাছে ফলের শিক্ষাকে ঐশ্বরিকভাবে অনুমোদিত হিসেবে গ্রহণ করার কারণ থাকত এবং এটি বোঝার এবং তা অনুসারে জীবনযাপনের জন্য আমাদের সর্বোচ্চেষ্টা করা বোধগম্য হত। ফল সম্পর্কে ভাববাণীর অভাব। বাস্তবতা হল শাস্ত্রে ফেল বা অন্য কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ভাববাণী নেই যে তিনি ঈশ্বরের আইন বাতিল করার বার্তা নিয়ে আসবেন। পুরাতন নিয়মে স্পষ্টভাবে ভবিষ্যৎবাণী করা একমাত্র ব্যক্তি যারা নতুন নিয়মে প্রকাশ পায় তারা হলেন এক ইয়োহান বাপ্তিস্ট। মসীহের পথপ্রদর্শক হিসেবে তার ভূমিকা ভবিষ্যৎবাণী করা হয়েছিল এবং যিশু দ্বারা নিশ্চিত হয়েছিল, যেমন ঈশায়া ৪৪:৩, মালাকি ৪:৫-৬, মাথি ১১:৬। ২ ইহুদা ইস্কারিয়ত, গীতসংহিতা ৪১:৯ এবং গীতসংহিতা ৭৫:২৫ মতো শ্লোকে পরোক্ষ উল্লেখ পাওয়া যায়। ৩ আরিমাথিয়ার আর ইউসেফ, ঈশায়া ৫৩:৯ পরোক্ষভাবে তাঁকে যিশুর সমাধি প্রদানকারী হিসেবে উল্লেখ করে। এই ব্যক্তিদের বাইরে তর্শস থেকে কারো, বিশেষ করে পলের ঈশ্বরের আদেশ বাতিল করতে বা জেন্টাইলরা তার চিরন্তন আইনের প্রতি আনুগত্য ছাড়াই পরিত্রাণ পেতে পারে এমন শিক্ষা দেওয়ার জন্যে পাঠানোর বাসায় কোনো ভাববাণী নেই। যিশুর আরোহণের পরে কি আসবে তা যিশু কি ভবিষ্যৎবাণী করেছিলেন? যিশু তোর পার্থিব পরিচর্যার পরে কি করাবে সে সম্পর্কে অসংখ্য ভবিষ্যৎবাণী করেছিলেন। যার মধ্যে রয়েছে মন্দিরের বংশ মথি ২৪:২, তার শিষ্যদের নিপীড়ন ইয়োহান ১৫:২০, মথি ১০:২২, রাজের বার্তা সকল জাতিতে ছড়িয়ে পড়া মথি ২৪:৩। তবু তর্শস থেকে কারো ফল তো দূরের কথা, পরিত্রাণ এবং আনুগত্য সম্পর্কে নতুন বা বিপরীত মতবাদ শিক্ষা দেওয়ার কর্তৃত্ব দেওয়া হয়েছে এন কোনো উল্লেখ নেই। ফলের লেখার সত্য পরীক্ষা, এর অর্থেই নেই এ আমাদের ফেল পিতর ইয়োহান বা ইয়াকোবের লেখা উপেক্ষা করা উচিত, বরং আমাদের তাদের লেখার কাছে সতর্ককতার সাথে যেতে হবে, নিশ্চিত করে ইয়ে কোনো বাকিয়া ভিত্তিগত শাস্ত্রের সাথে সামঞ্জস্যে পূর্ণ পুরাতন নিয়মের আইন এবং নবী এবং সুসমাচারে ইশুর শিক্ষা। সমসিয়াটি লেখাগুলিতে নেয় বরং ধর্মতাত্ত্বিক এবং গির্জার নেতারা ইয়ে বাকিয়া তাদের উপর চাপিয়ে দিয়েছে তাতে। ফলের শিক্ষার ইয়ে কোনো বাকিয়ার সমর্থন থাকতে হবে এক পুরাতন নিয়ম তার নবীদের মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের আইন, ২ ৪টি সুসমাচার ঈশুর বাণী এবং ক্রিয়া ইনি আইন সমর্থন করেছিলেন। যদি কোনো বাকিয়া এই মানদণ্ড পূরণ না করে তবে তা স্বত হিসেবে গ্রহণ করা উচিত নাই, এই মিথ্যা যুক্তির উপর সিদ্ধান্ত। ফল খাদ্য নির্দেশ শাহ ঈশ্বরের আইন বাতিল করার শিক্ষা দিয়েছিলেন এমন যুক্তি শাস্ত্র দ্বারা সমর্থিত নাই, এমন কোনো বার্তার ভবিষ্যৎবাণী নেই এবং যিশু নিজে আইন সমর্থন করেছিলেন। তাই এর বিপরীতে দাবি করা যে কোনো শিক্ষাকে ঈশ্বরের অপরিবর্তনীয় বাক্যের বিরুদ্ধে পরীক্ষা করতে হবে। মসীহের অনুসারী হিসেবে আমরা ইতিমধ্যে লিখিত এবং ঈশ্বরের দ্বারা প্রকাশিত সাথে সামঞ্জস্য খুঁজতে আহ্বান করা হয়েছি তার চিরন্তন আদেশের সাথে বিরোধী জাকিয়ার উপর নির্ভর না করে। যিশুর শিক্ষা বাণী এবং উদাহরণ বরা খ্রিস্টের সতে শিশি তাঁর সমগ্র জীবনকে তাঁর পরে মডেল করে। তিনি স্পষ্ট করেছিলেন যে আমরা যদি তাকে ভালোবাসি তবে আমরা পিতা এবং পুত্রের প্রতি আনুগত করব। এটি দুর্বল হাদের জন্য নেয় বরং যাদের দৃষ্টি ঈশ্বরের রাজের উপর নিবাদত এবং যারা চিরন্তন জীবন লাভের জন্য যা প্রয়োজন তা করতে প্রস্তুত তাদের জন, এমনকি যদি এটি বন্ধু গির্জা এবং পরিবার থেকে বিরোধিতা নিয়ে আসে। চুল এবং দাড়ি, জিৎজিত, সুনন্ত, সাব্বাত এবং নিষিদ্ধ মান সম্পর্কে আদেশগুলি প্রায় সমস্ত খ্রিস্টধর্মের দ্বারা উপেক্ষিত, এবং যারা ভিড়ের অনুসরণ করতে অস্বীকার করে তারা নিশ্চিতভাবে নিপীড়নের সম্মুখীন হবে, এমনটি যিশু আমাদের বলেছিলেন মাথি 5:10। ঈশ্বরের প্রতি আনুগত্য সাহসের দাবি রাখে, কিন্তু পুরস্কার হল অনন্তকাল। ঈশ্বরের আইন অনুসারে নিষিদ্ধ মাংস। তোরাতে বর্ণিত ঈশ্বরের খাদ্যে আইন বিশেষভাবে তাঁর লোকদের ইয়ে প্রাণীদের খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং ইয়েগুলি তাদের এড়িয়ে চলতে হবে তা সংস্মায়িত করে। এই নির্দেশগুলি পবিত্রতা, আনুগত্যে এবং অপিত্রকারী অনুশীলন থেকে পৃথকতার উপর জোর দেয়। নিচে নিষিদ্ধ মাংসের একটি বিস্তারিত এবং বর্ণনামূলক তালিকা দেওয়া হল শাস্ত্রীয় উল্লেখসা। এক, স্থল প্রাণী যারা জাবর না কাটে বা বিভক্ত খুর নেই। এ প্রাণীদের এই বৈশিষ্ট্যগুলির একটি বা উভয়টির অভাব রয়েছে তাদের অপিত্র হিসেবে বিবেচনা করা হয়। নিষিদ্ধ প্রাণীদের উদাহরণ উট, গামাল, জাবর কাটে কিন্তু বিভক্ত খুর নেই, লেবীয় পুস্তক 11:4, খোডা, সুস, জাবর কাটে না এবং বিভক্ত খুর নেই, শুকর, বিভক্ত খুর আছে কিন্তু জাবর কাটে না, লেবীয় পুস্তক 11:7। দুই, জলজ প্রাণী যাদের পাখনা এবং আঁশ নেই, কেবল পাখনা এবং আঁশযুক্ত মাছই অনুমোদিত, যাদের এর কোনো একটি নেই তারা আপিতর। নিষিদ্ধ প্রাণীদের উদাহরণ ক্যাটফিশ, আঁশ নেই, শেলফিশ, এর মধ্যে চিংড়ি, কাকটা, লস্টার এবং জিনুক রয়েছে, ইল, পাখনা এবং আঁশ নেই, স্কুইড এম অ্যাক্টোপাস, এদের কোনোটির এই পাখনা বা আঁশ নেই, লেবী পুস্তক 11:9-12। তিন, হ্যাভলাসার, মৌদিভোজী এবং নন নিষিদ্ধ পাখি। আইনে নির্দিষ্ট কিছু পাখি খাওয়া যাবে না, সাধারণত যারা শিকারী বা মৃতদেহভোজী আচরণের সাথে যুক্ত। নিষিদ্ধ পাখিদের উদাহরণ এগল, নেশের, লেবীয় পুস্তক 11:13, শকুন, দাহ, লেবীয় পুস্তক 11:6, খাক, ওরেভ, লেবীয় পুস্তক 11:15, ফেচা বাজ পাখি, কমরান্ত এমন অনানে, লেবীয় পুস্তক 11:16-19। চার, চার পায়ে হাঁটে এমন উড়ন্ত কীটপতঙ্গ। উড়ন্ত কীটপতঙ্গ সাধারণত অপবিত্র যদি না তাদের লাফানোর জন্য জোড়া পা থাকে। নিষিদ্ধ কীটপতঙ্গের উদাহরণ মাছি, মশা এবং ভ্রমর। তবে ফরিং এম পঙ্কপাল ব্যতিক্রম এবং অনুমোদিত, লেবীয় পুস্তক 11:20-23। পাঁচ, মাটিতে বুকে হাঁটে এমন প্রাণী। ইয়ে কোনো প্রাণী যা তার পেটে চলে বা একাধিক পা দিয়ে মাটিতে হাঁটে তা অপিত। নিষিদ্ধ প্রাণীদের উদাহরণ সাপ, টিকটিকি, ইঁদুর এবং তিল, লেবীয় পুস্তক 11:29-30, 11:41-42, ছেউ, মত বা পচনশীল প্রাণী। এমনকি পবিত্র প্রাণীদের থেকেও ইয়ে কোনো মতদেহ যা নিজে থেকে মারা গেছে বা শিকড়ি দ্বারা ছিন্নভিন্ন হয়েছে তা খাওয়া নিষিদ্ধ। উল্লেখ, লেবীয় পুস্তক 11:39-40, যাত্রা পুস্তক 62:31। সাত, বিভিন্ন প্রজাতির মিশ্রণ। যদিও সরাসরি খাদ্য সম্পর্কিত নেই, প্রজাতির মিশ্রণ নিষিদ্ধ যা খাদ্য উৎপাদন অনুশীলনে যতনের ইঙ্গিত দেয়। উল্লেখ, লেবীয় পুস্তক 19:19। এই নির্দেশগুলি ঈশ্বরের ইচ্ছা প্রদর্শন করে ইয়ে তার লোকেরা পৈতা খাবে, তাঁর খাদ্য পছন্দের মাধ্যমেও তাকে সম্মান করবে। এই আইনগুলি মেনে চলার মাধ্যমে থুর অনুসারীরা তোমরা দেশের পবিত্রতার প্রতি আনুগত এবং সম্মান দেখায়। এই ধারাবাহিক পাঠ এবং ঈশ্বরের আইনের উপর আরও অনেক শিক্ষা পাওয়া যাবে এই ওয়েবসাইটে ঈশ্বরের আইন .org।